जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله عليه وسلم
প্রিয় ইসলাম ভাইরা মাদান চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য আমরা কালাম শ্রবণ করব সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে, যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে। যখন ডেকেছেন প্রিয় নবী, যখন ডেকেছেন প্রিয় নবী, যখন ডেকেছেন প্রিয় নবী, ব্যবস্থাতার হয়ে গেছে, ব্যবস্থাতার হয়ে গেছে, যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে। সকল নবী দাঁড়িয়ে কাতারে, সকল নবী দাঁড়িয়ে কাতারে, সকল নবী দাঁড়িয়ে কাতারে, আর মুস্তাফা ইমাম হয়ে গেছে, মুস্তাফা ইমাম হয়েছে। ত্রিনয়ন যদি থাকে দেখে নাও, ত্রিনয়ন যদি থাকে দেখে নাও, ত্রিনয়ন যদি থাকে দেখে নাও, দর্শন যে তার উন্মুক্ত হয়েছে, দর্শন যে তার উন্মুক্ত হয়েছে, যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে। প্রিয় নবীর মর্যাদা দেখে, প্রিয় নবীর মর্যাদা দেখে, প্রিয় নবীর মর্যাদা দেখে, বাদশাহ গোলাম হয়ে গেছে, বাদশাহ গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে। জপে যে জন তাহার নাম, জপে যে জন তাহার নাম, জপে যে জন তাহার নাম, সম্মান উচুতার হয়ে গেছে, সম্মান উচুতার হয়ে গেছে, যে তার গোলাম হয়ে গেছে সে যুগে, যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম। প্রিয় নবীর মর্যাদা দেখে, প্রিয় নবীর মর্যাদা দেখে, প্রিয় নবীর মর্যাদা দেখে,
বাদশাহ গোলাম হয়ে গেছে, বাদশাহ গোলাম দিয়েছে যে উসিলা তাহার, দিয়েছে যে উসিলা তাহার, দিয়েছে যে উসিলা তাহার, সকল কাজ তার হয়ে গেছে, সকল কাজ তার, যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম, যে তার গোলাম হয়ে গেছে, যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে, যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে, যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম, সকল নবী দাঁড়িয়ে কাতারে, সকল নবী দাঁড়িয়ে কাতারে, সকল নবী দাঁড়িয়ে কাতারে, আর মুস্তাফা ইমাম হয়ে গেছে, মুস্তাফা ইমাম, এ যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম, যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে,
সাল্লু আলাল হাবিব।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله পিছনে ফের আসুন, আমরা দুরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। ফিরদৌসুল আখবারের মধ্যে তাজেদারে মদিনা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। কৃষ্ণ ভেরা, যদি আমরা এই হাদিসে মোবারকার দুই তিনটি বাক্য রয়েছে কিন্তু এটার মর্যাদা যদি আমরা দেখি, এটার গুরুত্ব যদি আমরা অনুধাবন করতে চাই, তাহলে আমাদেরকে কিয়ামতের যে ভয়াবহতা সেটাকে আমাদের সামনে, সেটার দৃশ্যপট আমাদেরকে স্মরণ করতে হবে, তাহলে আমরা দুরূদ শরীফের গুরুত্বকে আরও বেশি থেকে বেশি আমরা দিতে পারব। কিয়ামতের আমরা জানি ভয়াবহতা, যে গুনাহগারের জন্য 500 বছর অতিবাহিত হবে হিসাব নিকাশের মধ্যে, আর যারা নেককার হবে তাদের জন্য খুব অল্প সময়ের মধ্যে তাদের হিসাব নিকাশ হয়ে যাবে, তাদের ফয়সালা জান্নাতে হয়ে যাবে। তো একটু আমরা চিন্তা করি, যদি আমরা চাই ওই মুসিবতের দিনে আমার আপনার হিসাব নিকাশ দ্রুততম গতিতে সম্পন্ন হয়ে যাক, তাহলে আমাকে আপনাকে আজ এই দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত অধিক থেকে অধিক হারে দুরুদ শরীফ পাঠ করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। আসুন আজকের যে ইজতেমা রয়েছে, সাপ্তাহিক ইজতেমা, এর বরকতকে আমরা যদি অর্জন করতে চাই তাহলে আসুন আমরা একবার দুরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ক্রিস্তান ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে সাপ্তাহিক ইজতেমা। একটি বিষয়ভিত্তিক বয়ানও হয়ে থাকে যাতে করে উম্মতে মুহাম্মদের ইসলাহ হয়ে যায়, আমল এর প্রতি ধাবিত হয়। ইনশাআল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নেওয়া হয়েছে যাতে করে আমরা ওই বিষয়টিকে আমাদের আমলের মধ্যে নিয়ে আসি এবং এর যে ফজিলত রয়েছে সেটাকে আমরা অর্জন করতে পারি। এর পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ রাসূলের একটি হাদিসের উপর আমল করার জন্য। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচাইতে উত্তম আমল। এখন আমি আপনি এখানে আজকে এসেছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তোবা টেলিভিশনের সামনে আমরা মাদানী চ্যানেলের আজকের এই সাপ্তাহিক ইজতেমা দেখছি, যদি আমাদের এই দেখা এই আশা আজকে যদি আমলের মধ্যে আমরা গণ্য করতে চাই তাহলে আমাদেরকে আজকে সত্য কিছু নিয়ত করতে হবে। শুধু আজকে নয়, প্রতিটি জায়েজ কাজ নেক আমলের পূর্বে আমাদেরকে নিয়ত করা চাই। আর আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আমাদেরকে আরও উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা একটি নিয়ত না করি, প্রত্যেকটি জায়েজ কাজের পূর্বে ভালো থেকে ভালো অধিকতর নিয়ত করা চাই। এর বরকত কী হবে? প্রত্যেকটি নিয়ত করার কারণে আমার আপনার আমলনামায় একটি করে নেকি লেখা হবে। তো নেকি অর্জন করা খুব সহজ, শুধু আমাদের জানা থাকা দরকার এবং এর উপর আমল হওয়া দরকার। আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য আজকের সাপ্তাহিক ইজতেমা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শ্রবণ করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটাও নিয়ত করি, শুধু শুনবো না, ইনশাআল্লাহ এর উপর আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের হায়াতের জিন্দিগিতে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং অপর মুসলমান ভাই যারা আজকে হয়তোবা সাপ্তাহিক ইজতেমায় আসতে পারলো না, হয়তোবা এখন সৌভাগ্য হচ্ছে না মাদানী চ্যানেলের সামনে বসার, তো তাদের নিকট আজকের যে মাদানী ফুল, যে আমাদের কোরআন ও হাদিস থেকে যে কথাগুলো বলা হবে ইনশাআল্লাহ আমরা স্মরণ করে সেটা মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ। কৃষ্ণাই ভাইরা, আজকের বিষয় হচ্ছে সাদকা, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাদকা অর্থাৎ দান। আল্লাহ তাআলা বান্দার প্রতি এক অন্যতম নির্দেশিকা বিধান করে দিয়েছেন এই দান সাদকাকে। বান্দা যদি চায় তার ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণকে অর্জন করতে তাহলে বান্দার চাই তাকে সাদকা করা, দান করা। এই দানের যে আল্লাহ তাআলা পদ্ধতি বান্দার জন্য নিজাম করে দিয়েছেন, পদ্ধতি বানিয়ে দিয়েছেন, হুকুম দিয়েছেন, এটার কারণ যদি আমরা দেখি এটা হচ্ছে সর্ব উত্তম একটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা চায় যারা দুনিয়ার মধ্যে যারা স্বচ্ছ সামর্থ্যবান সম্পদশালী তাদের যে সম্পদ রয়েছে সেটার মাধ্যমে তারা যারা সমাজের মধ্যে অস্বচ্ছ রয়েছে, যারা সম্পদহীন রয়েছে, গরিব রয়েছে, তাদেরকে কোনো না কোনো প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিকট তার সম্পদকে পৌঁছে দেওয়া এবং তাকে সামর্থ্যবান করা। এটার মাধ্যমে কী হবে? সমাজের একটা শ্রেণী যারা গরিব রয়েছে তারা সচ্ছল হবে। আলহামদুলিল্লাহ এই সদকা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে সদকার বিষয়ে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন। মহা গ্রন্থ কোরআনুল কারিম আমাদের যে দিক নির্দেশিকা রয়েছে এই কোরআনুল কারিমের মধ্যে যে বিষয়গুলো এসেছে সেগুলো আমাদের জীবনের পাথেয় হিসেবে যদি আমরা নেই তাহলে আমাদের সফলতাকে কেউ কখনো বাধা স্বরূপ করতে পারবে না। কৃষ্ণাই ভেরা, আজকে আমরা শুনবো হাদিসে মোবারকার থেকে সর্বপ্রথম একটি ঘটনা, কোনো কিচ্ছা নয়, কোনো কাহিনী নয়, স্বয়ং ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি তিনার বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন। আসুন আমরা শ্রবণ করি যে সদকার কি বাহার রয়েছে, কি উপকার রয়েছে, কি কল্যাণ রয়েছে। আজকে যারা আমরা আফসোসের বিষয় হচ্ছে শয়তানের কুমন্ত্রণা, যে আমাদের নফসের ধোকা, সম্পদ তো আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ, সামর্থ্যবান আমরা রয়েছি, কিন্তু আফসোস যে নফসের খায়েশ, নফসের ধোকা, শয়তানের ধোকায় আমরা সৎকা করতে পিছু পা হয়ে যাই। অনেক সময় আমরা আমতা আমতা করি, চিন্তা করি কি দিব কি দিব না, দিলে তো খরচ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কিন্তু কোরআন কি বলে আমাদেরকে, আমরা যদি আল্লাহ তাআলার রাস্তায় সৎকা করি আমাদের সম্পত্তি কমবে না বাড়বে। হাদিস কি বলে আসছে ইনশাল্লাহ আমরা শুনবো। সর্বপ্রথম আসুন আমরা একটা ঘটনা শ্রবণ করি, যে ঘটনাটি মাকতাবাতুল মদিনার কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এরশাদ করেন, বনি ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল, এই তিনজন ব্যক্তি এদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তার জন্য আল্লাহ তাআলার একজন ফেরেশতাকে ওই তিনজন ব্যক্তির কাছে পালাক্রমে পাঠালেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য। ওই পরীক্ষা থেকে গোটা বান্দার জন্য শিক্ষা হয়ে গেল, যাতে করে বান্দা এই বিষয়ে সচেষ্ট হয় ওই তিন ব্যক্তি থেকে। যখন ফেরেশতা তাদের মধ্য থেকে পালাক্রমে একজন একজন কাছে যেতে লাগলো, সর্বপ্রথম তিনি ওই তিনজনের মধ্য থেকে একজন ছিল কুষ্ঠরোগী, অর্থাৎ রক্ত নষ্ট হওয়ার কারণে শরীরের মধ্যে যে একটা সাদা দাগ সৃষ্টি হয় এই রোগের অধিকারী ছিল ওই ব্যক্তি। আল্লাহ তাআলার ফেরেশতা মানব আকৃতিতে ওই কুষ্ঠরোগীর সন্নিকটে উপস্থিত হল এবং তাকে গিয়ে বলতে লাগলো যে তোমার নিকট সবচাইতে পছন্দনীয় বিষয় কি রয়েছে তুমি আমাকে বলো। তখন ওই কুষ্ঠরোগী বলতে লাগলো, আমার কাছে ভালো রং এবং সুন্দর চামড়া, এই যে গঠন আল্লাহ তাআলার রয়েছে মানুষের মধ্যে, এই বিষয়টি আমার কাছে পছন্দনীয়, কারণ আমার যে শরীরের অবস্থা অবয়ব সেটা দেখে মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমার সংস্পর্শে আসতে চায় না, তো আমি চাই যাতে আমার এই যে রোগ রয়েছে সেটা দূর হয়ে যাক। তখন ওই মানব আকৃতি রূপে আননকারী ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিল এবং তার সকল রোগ দূর হয়ে গেল। এরপর আল্লাহ তাআলার ওই ফেরেশতা তাকে বলতে লাগলো যে তুমি দুনিয়ার কোন সম্পদকে পছন্দ করো তুমি আমাকে বলো। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, আমার কাছে উট পছন্দনীয় রয়েছে। তখন আল্লাহ তাআলার দয়ায় হুকুমে ওই ফেরেশতা তাকে একটি গর্ভবতী উটনি দান করে দিল এবং তাকে দোয়া করে দিল, আল্লাহ তাআলা এই সম্পদের মধ্যে তোমাকে বরকত দান করুক। ওই ব্যক্তি থেকে ফেরেশতা চলে গেলেন এবং বনি ইসরায়েলের ওই যে দ্বিতীয়তম যে ব্যক্তি রয়েছে তার অবস্থা ছিল, তার মাথায় চুল ছিল না, যেটাকে আমরা টাক বলে থাকি, এটা তার রোগ ছিল, তার মাথার মধ্যে চুল গজাত না। তখন ফেরেশতা তাকে বলতে লাগলো, হে বান্দা, তোমার কাছে কি এমন পছন্দনীয় রয়েছে দুনিয়ার মধ্যে? তখন সে বলতে লাগলো, আমার দরকার সুন্দর চুল, যেটা আমার কাছে নেই, অন্য অন্য মানুষের কাছে রয়েছে, আর আমার মাথায় চুল না থাকার কারণে মানুষ আমাকে অপছন্দ করে এবং আমাকে নিয়ে ঠাট্টা মস্কারা করে, আমি চাই যে আল্লাহ তাআলা যাতে দয়া করে আমাকে চুল দিয়ে দেয়। তো ফেরেশতা ঠিক একই কাজ করলেন, ওই ব্যক্তির মাথার মধ্যে তার হাতকে বুলিয়ে দিলেন এবং আল্লাহ তাআলার দয়ার সাথে সাথে তার মাথায় চুল গজে গেল। একইভাবে তাকে বলতে লাগলেন, তোমার কোন সম্পদ দুনিয়ার মধ্যে পছন্দ রয়েছে? তখন সে বলতে লাগলো, আমার কাছে পছন্দনীয় রয়েছে গাবি, যেটা আমার কাছে খুবই পছন্দনীয় একটি পশু, যেটা আমি লালন পালন করতে চাই। তখন আল্লাহ তাআলার ওই ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাবি দান করলেন এবং তাকেও ওই একই দোয়া দিয়ে দিলেন, হে আল্লাহ, তুমি এই সম্পদকে তার জন্য বরকতময় করে দাও। ওই ব্যক্তিও ওই দোয়ার মধ্যে শরিক হলেন, ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। সর্বশেষ বনী ইসরায়েলের যে ব্যক্তিটি ছিল, ওই ব্যক্তি ছিল অন্ধ, সে চোখে দেখতে পেত না। ওই ব্যক্তির সন্নিকটে এসে মানব আকৃতিতে ফেরেশতা হাজির হলো এবং তাকে বলতে লাগলো, একইভাবে তোমার কাছে পছন্দনীয় বিষয় কি রয়েছে? তখন সে বলতে লাগলো, আল্লাহ তাআলার এক অন্যতম নেয়ামত হচ্ছে চোখ, যেটার মাধ্যমে বান্দা দুনিয়ার সৃষ্টিকে দেখতে পারে, তার আপনজনকে দেখতে পারে, কিন্তু আমি ওই দুর্ভাগা, আমার ওই চোখে নেয়ামত আমার কাছে নেই। আমি চাই আল্লাহ তালা যদি দয়া করে আমাকে চোখ দান করে দেয়। তখন ওই ফেরেস্তা তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আর আল্লাহ তালার দয়ায় তার চোখের স্মৃতি আবার ফিরে আসলো, তার চোখের দৃষ্টি আবার ফিরে আসলো, এবং তাকে একইভাবে প্রশ্ন করল যে তোমার পছন্দনীয় সম্পদ বিষয় কি রয়েছে দুনিয়ার। তখন সে বলতে লাগলো যে আমি দুনিয়ার মধ্যে ছাগল যে পশুটি রয়েছে সেটিকে আমি পছন্দ করি। তখন ফেরেস্তা তাকে একটি গর্ভবতী ছাগল দান করল এবং একই দোয়া তার জন্য করলো, আল্লাহ তাআলা এই সম্পদ তোমার জন্য বরকতময় করে দেখ। কৃষ্ণাই ভেরা পালাক্রমে এই তিনজন ব্যক্তির কাছ থেকে ফেরেস্তা বিদায় নিয়ে গেল। কিছুদিন পর ওই সকল ব্যক্তির যে সম্পদ, প্রথম জনের উট, দ্বিতীয় জনের গাবি, তৃতীয় জনের ছাগল, একটি একটি করে ছিল, আল্লাহ তাআলার এমন দয়া হলো কিছুদিন পর তাদের এমন হলো যে তাদের মাঠ ভরে তাদের এক একজনের উট হয়ে গেল, গাবি হয়ে গেল, ছাগল হয়ে গেল, তারা অধিক সম্পদের মালিক হয়ে গেল। এখন হচ্ছে পালা তাদের পরীক্ষা নেওয়া আবার পুনরায়। ওই ফেরেস্তা আবার তাদের সম্মুখে হাজির হলো, সর্বপ্রথম ওই কুষ্ঠরোগীর কাছে আসলো। সে আসলো তো এবার ওই কুষ্ঠরোগী এখন তো সুস্থ, কিন্তু ওই ফেরেস্তা এবার হাজির হলো মানব আকৃতিতে, কিন্তু তার বাহ্যিক অবস্থা ছিল ওই কুষ্ঠরোগীর ন্যায়। সে এসে ওই ব্যক্তিকে বলতে লাগলো, আমি একজন মুসাফির, আমি সফররত অবস্থায় ছিলাম, আমি আমার পাথেয়কে শেষ করে ফেলেছি, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি, তুমি তোমার সম্পদ থেকে, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আমাকে কিছু দান করো, যাতে করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। যখন তার কাছে আল্লাহ তাআলার দোহাই দিয়ে সম্পদ চাইতে লাগলো, তখন ওই যে পূর্বে কুষ্ঠরোগী ছিল, আল্লাহ তাআলার দয়ায় ফেরেস্তার সংস্পর্শে যে সুস্থ হয়ে গিয়েছিল, অধিক সম্পদের মালিক হয়ে গিয়েছিল, তার কাছে যখন ওই ফেরেস্তা সাহায্য চাইলেন, তার পুনরাবৃত্তি ছিল এটাই, সে বলতে লাগলো, শোনো, আমার যে সম্পদ রয়েছে পূর্ব থেকে এটার অধিকার অনেকের রয়েছে, আমার অনেক দায়িত্ব রয়েছে, আমি এটা তোমাকে প্রদান করতে পারবো না। তখন ওই ফেরেস্তা তাকে বলতে লাগলো, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি কি ওই ব্যক্তি নয় যে পূর্বে আমার মতো দেখতে কুষ্ঠরোগী ছিলে, যে অসহায় ছিলে, অভাবী ছিলে? না 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 না, আমি অসহায় অভাবী ছিলাম না, আমি বংশক্রমে আমি সম্পদের মালিক ছিলাম। সে মিথ্যা কথা বলতে লাগলো। তখন ওই ফেরেস্তা তাকে বলতে লাগলো যে তুমি যে মিথ্যা বলেছো, এই মিথ্যার উপর তোমার ধ্বংস হোক। ফেরেস্তা তাকে এই কথা বলে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। দ্বিতীয় যে ব্যক্তি ছিল, মাথায় টাক ছিল যার, এখন সে সম্পদশালী, তার মাথায় চুল রয়েছে, তার সন্নিকটে এসে ফেরেস্তা হাজির হলো এবং তাকে ওই পূর্বের ব্যক্তির ন্যায় তাকে তার কাছে সাহায্য চাইল, আমি একজন মুসাফির, সফররত অবস্থায় আমি আমার পাথেয়কে শেষ করে ফেলেছি, তোমার কাছে আল্লাহর দোহাই দিয়ে সাহায্য চাইছি, তোমার সম্পদ থেকে আমাকে একটি গাবি দান করো, যেটা দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। তখন ওই ব্যক্তি সেও অস্বীকৃতি প্রদান করতে লাগলো, বলতে লাগলো, না আমি পারবো না, সেও না বলে দিল। সর্বশেষ সে মিথ্যা কথা বলল যে এটা আমার কষ্টের সফল, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে উপার্জন করেছি। সে মিথ্যা বলে দিল ফেরেস্তাকে, ফেরেস্তা ঠিক একইভাবে ওই প্রথম ব্যক্তির ন্যায় তাকেও বলে দিল, মিথ্যার উপর তোমার ধ্বংস হোক। সর্বশেষ ফেরেস্তা তৃতীয় যে ব্যক্তি ছিল, অন্ধ ব্যক্তি, তার সম্মুখে উপস্থিত হলো এবং একইভাবে তাকেও বলতে লাগলো প্রতিউত্তরে। তখন তাকে বলতে লাগলো, হ্যাঁ আমি অন্ধ ছিলাম, আমি গরিব ছিলাম, আমি অসহায় ছিলাম, আল্লাহ তাআলা আমাকে দয়া করেছে, আল্লাহ তাআলা আমাকে করুণা করেছে, যার বদৌলতে আজকে আমি অসংখ্য ছাগলের মালিক, অসংখ্য সম্পদের মালিক রয়েছি। আমি তোমাকে অনুরোধ করছি, আমার যে সম্পদ রয়েছে তোমার যতটুকু প্রয়োজন এই সম্পদ থেকে তুমি নিয়ে নাও। তখন ফেরেস্তা শুনে খুশি হয়ে গেল এবং তাকে বলতে লাগলো, তোমাকে তোমার সম্পদের ব্যাপারে মোবারকবাদ, এই সমস্ত সম্পদ তোমার কাছেই থাকুক, এটা তোমাকেই দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তোমার অপর দুই বন্ধুর সাথে তোমার পরীক্ষাও নিয়েছিল, কিন্তু আফসোস, আল্লাহ পাকের এই পরীক্ষায় তোমার ওই দুই বন্ধু, যে প্রথমত কুষ্ঠ ছিল কুষ্ঠরোগীর, আর দ্বিতীয়ত ব্যক্তি টাক ছিল, তোমার ওই বন্ধু দুই বন্ধু আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে অর্জন করে নিয়েছে। আল্লাহ তাআলা তাদের অসন্তুষ্টি, আল্লাহ তাআলার কুদরতে তাদের অসন্তুষ্টি লিপিবদ্ধ হয়ে গিয়েছে, আর তোমার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি লিপিবদ্ধ হয়ে গিয়েছে। কৃষ্ণাই ভাইরা, চমৎকার একটি ঘটনা আমরা শ্রবণ করলাম, এই ঘটনা থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষা। প্রথমত আমরা বর্ণিত ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে অভাবীদের সাহায্য করা, আল্লাহ পাকের প্রদত্ত সম্পদ থেকে তাদের অভাবকে পূরণ করা, এটা আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম। আর এটাও আমরা জানতে পারলাম যে সামর্থ্য থাকা সত্ত্বেও, বিশেষ করে ওয়াজিব সাদাকা, উদাহরণস্বরূপ জাকাত, ফিতরা ইত্যাদি না দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হবে এবং তার প্রদত্ত নিয়ামতের অকৃতজ্ঞতা হবে। এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আজকে যারা আমরা জীবনের 30-35 বছর অতিবাহিত করে আজকে আমরা একটা অবস্থানে দাঁড়িয়েছি, যদি আমরা আমাদের অতীতকে দেখি, সমাজের মধ্যে সবাই একরকম না, অনেকে আছে পৈতৃক সম্পত্তির দ্বারা সে অনেক সম্পদের মালিক হয়, আবার অনেকে আছে নিজে কঠোর পরিশ্রম করে দিন রাত সম্পদকে সঞ্চয় করে করে সে সম্পদের মালিক হয়। যদি আমরা ওই সকল ব্যক্তির দিকে তাকাই, যদি আমি হই, আমি আমার দিকে তাকাই, আপনি আপনার দিকে তাকান, তাহলে দেখব একটা সময় আমার আপনার কাছে অসচ্ছলতা ছিল, সম্পদের ঘাটতি ছিল, আল্লাহ পাকের দয়ায় এক এক করে দিন গুনতে গুনতে আজকে আমি হয়তোবা কিছু সম্পদের মালিক হয়েছি। আমরা অনেক সময় বলি যে এটা আমার পরিশ্রমের ফসল, মাথার গাম পায়ে ফেলে আমি এই সম্পদকে অর্জন করেছি, বলে কি না? বলে। তাহলে এখন এই সম্পদ কার থেকে প্রদত্ত ছিল? আল্লাহ পাকের থেকে প্রদত্ত ছিল ওই বান্দার প্রতি, সে তার চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলার দয়ায় সে সম্পদকে অর্জন করেছিল। এখন আমি আপনি একটু চিন্তা করি, আমি আপনি যদি সম্পদের মালিক হই, সচ্ছল হই, এখন আমার আপনার দায়িত্ব হচ্ছে ওই সম্পদ, আল্লাহ তাআলা থেকে প্রদত্ত দেওয়া যে সম্পদ, সেটা থেকে আমি আপনি কতটুকু আল্লাহ তাআলার রাস্তায় দান করছি, সাদকা করছি। আজকে সাদকা করাটাকে মানুষ খরচ হিসেবে দেখছে, ব্যয় হিসেবে দেখছে, না ভাই, সাদকা এমন একটা বিষয়, এমন একটা বিষয় যেটা খরচ নয়, যেটা আমার আপনার ইহলৌকিক পরলৌকিক দুনিয়া আখেরাতের সম্পদকে বৃদ্ধি করার একটা বড় মাধ্যম। কিন্তু আমাদের লা ইলমিয়াত, না দিনের জ্ঞান না থাকার কারণে আমাদের এই সৎকা করার প্রবণতা আজকে আমাদের কাছ থেকে কমে গিয়েছে। কৃষ্ণাই ভাইরা, সমাজে স্মরণ রাখবেন যে আমরা যদি বলি আজকে যুগের উন্নতি হচ্ছে, আমাদের দেশের অনেক উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ, এটা অস্বীকার করার কিছু নেই, আমাদের বাংলাদেশ আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হচ্ছে, যতই উন্নতি হোক কোনো একটা দেশ, কিন্তু সমাজের মধ্যে কিছু লোক এরকম থাকবে যাদের অসচ্ছলতা সবসময় লেগেই থাকবে, যাদের টানপরণ অর্থাৎ দিন আনে দিন খায় এমন কিছু লোক সমাজের মধ্যে থাকবে, কারণ এটা আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার পদ্ধতি সিস্টেম। আল্লাহ তাআলা চায় যে আমার যে সম্পদশালী, আমার প্রদত্ত যে সম্পদ দিয়ে আমার যে বান্দারা সচ্ছল হয়েছে, আমি তাদের কাছ থেকে পরীক্ষা নেব, আমার যে নিরুপায় অসহায় বান্দা রয়েছে তাদের দিয়ে আমি তাদের মাধ্যমে পরীক্ষা নেব যে ওই সম্পদশালী স্বচ্ছ ব্যক্তি তারা কি তাদের সমাজের যে আত্মীয় রয়েছে, তার যে নিকট প্রতিবেশী রয়েছে, তার যে দিনের কাজ রয়েছে সে কতটুকু খরচ করছে, এটা আল্লাহ তাআলা দেখতে চায় বান্দার মাধ্যমে। যদি আল্লাহ পাক চাইতেন তবে সবাইকে আল্লাহ পাক সম্পদশালী করতেন, আল্লাহ তাআলা চাইলে হইতো না ভাই, আমরা সবাই সম্পদশালী হতাম, কিন্তু এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইখতিয়ার। আর আল্লাহ তাআলা এটা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সুরা আনআমের মধ্যে 166 নম্বর আয়াত, যার অনুবাদ কাঞ্জুল ইমান থেকে, এবং তিনি হন যিনি পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের মধ্যে এককে অপরের উপর বহু মর্যাদায় উন্নতি করেছেন, যাতে তোমাদের পরীক্ষা হয় ওই সব বিষয়ে মধ্যে যেগুলো তোমাদেরকে দান করেছেন। সদরুল আফাজিল হজরত আল্লামা মাওলানা সৈয়দ মুফতি মোহাম্মদ নঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহ তালায় এই আয়াত প্রসঙ্গে বর্ণনা করেন, পরীক্ষায় পতিত করেন যে তোমরা নেয়ামত ও যশ খ্যাতি সম্পদ পেয়ে তুমি কি পরিমাণ সুক্রিয়া আদায় করছো এবং আমরা একে অপরের সাথে কি ধরনের আচরণ করছি। কৃষ্ণাই ভাইরা, সম্পদ যখন বেড়ে যায় তখন আমার আপনার লাইফের পুরো স্ট্যাটাস বদলে যায়, তখন আমার আপনার পুরো চিন্তা চেতনা বদলে যায়, তখন আমি আমার অতীতকে ভুলে যাই, আমি অতীতে কী ছিলাম সেটাকে আমি স্মরণই করি না, তখন আমার মধ্যে যশ খ্যাতি আমিত্ব চলে আসে, তখন আমার আচরণের মধ্যে পরিবর্তন আসে, আল্লাহ তাআলার দয়া হয়েছিল আমার আপনার প্রতি, আমি আপনি সম্পদের মালিক হয়েছিলাম, যেখানে আমার আপনার উচিত ছিল, করণীয় ছিল আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে নিজের পেশানিকে ফেলে দেওয়া, আল্লাহ তাআলার শুকরিয়া তার নিজের সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় অধিক থেকে অধিকতর ব্যয় করা। কিন্তু আফসোস, আমাদের অবস্থা এমন যখন সম্পদ বেড়ে যায় তখন আমার অবস্থা এমন হয় যে আমি সকলের সাথে মেলামেশা করি না, সকলকে আমার সংস্পর্শে আসতে দেই না, আমি আমার স্ট্যাটাসকে বজায় রেখে কথা বলি, মানুষের সাথে চলি, আমার যে গরিব অসহায় আত্মীয় স্বজন তাদের কাছ থেকে আমি নিজেকে দূরে রাখি, কেননা তারা আমার লেভেলের নয়, তারা আমার সমপর্যায়ের নয়, তখন আমার আপনার মধ্যে আমিত্ব চলে আসে, যশ খ্যাতি চলে আসে, তখন আমার আপনার পোশাকের মধ্যে আমিত্ব চলে আসে, আমার পোশাক এটা কোনো গরিবের সাথে গায়ে লাগতে পারে না, কোনো গরিবের সাথে লেগে গেলে আমি আমার পোশাককে মুছে ফেলি, তাকে ধাক্কা দেই, এই যে বিষয়গুলো পুরোপুরি ব্যতিক্রম, আল্লাহ তাআলার দয়া ছিল আমার আপনার প্রতি, সম্পদের মালিক হয়েছিলাম, শুকরিয়া করার যেখানে কথা ছিল সেখানে আমার আপনার মধ্যে আমিত্ব চলে এসেছে, যেখানে আমার আপনার মধ্যে যশ খ্যাতি চলে এসেছে। কৃষ্ণায় ভেরা বর্ণিত আয়াতে মোবারকা ও তার তাফসির থেকে জানা গেল দুনিয়া হচ্ছে পরীক্ষার ঘর, এখানে কাউকে ওই জিনিসগুলো থেকে বঞ্চিত করে পরীক্ষায় পতিত করা হয়, নেয়ামত পেয়ে কে কোন ধরনের কৃতজ্ঞ অকৃতজ্ঞ হচ্ছে এবং নেয়ামত না পেয়ে কে কতটুকু ধৈর্য এবং কৃতজ্ঞতার মাধ্যমে শুকরিয়া আদায় করছে এবং শরীয় হুকুমের উপর আমল করার পাশাপাশি খুশি মনে সাদকা করছে। কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক সদকা করার উৎসাহ প্রদান করেছেন, যেমনিভাবে 27 পারার মধ্যে সুরা হাদিদের মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, যার অনুবাদ কাঞ্জুল ইমান থেকে, এবং তোমাদের কি হলো, আল্লাহ পাক আমাদেরকে বলছে তোমাদের কি হলো যে আল্লাহর পথে ব্যয় করছো না, অথচ আসমান সমূহ ও জমিনের মধ্যে সব কিছুর ওয়ারিশ মালিক আল্লাহই। সুবহানাল্লাহ, কৃষ্ণাই ভেরা, সব কিছুর ওয়ারিশ মালিক আল্লাহ পাকই। এর ব্যাখ্যা করে সদরুল আফাজিল হজরত আল্লামা সৈয়দ নঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহ বলেন, তোমরা ধ্বংস হয়ে যাবে ও সম্পদ তার মালিকানার মধ্যেই থেকে যাবে, আর তোমরা খরচ করার সওয়াব পাবে না, যদি তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো তবে সওয়াব পাবে। কৃষ্ণাই ভেরা, এমনিভাবে অন্য আরেকটি আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক বান্দার উদ্দেশ্যে বলছেন সুরা আল ইমরানের মধ্যে যার অনুবাদ কাঞ্জুল ইমান থেকে, তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ আল্লাহর পথে নিজের প্রিয় বস্তু ব্যয় করবে না, এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহর জানা আছে। কৃষ্ণাই ভেরা, এটার ব্যাখ্যাও নঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহ বলেন, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এখানে খরচ করাটা ব্যাপক, সমস্ত সদকার অর্থাৎ ওয়াজিব হোক বা নফল সব এখানে অন্তর্ভুক্ত, এই আয়াতে কারিমার মধ্যে বোঝানো হয়েছে, যে সম্পদ মুসলমানদের মধ্যে প্রিয় আর সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য খরচ করা, সেটা এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত, যদিও সেটা যদি একটা খেজুরও হয়। এখন আমার আপনার অবস্থা কী, আমার আপনার প্রিয় কী আছে, এটা আমি আপনি ভালো করে জানি। এখন এই প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাহে পথে দান করা, এটা আল্লাহ তাআলার হুকুম। এখন আমাদের অবস্থা কী জানেন, আমাদের অবস্থা আমাদের ঘরের মধ্যে সবচাইতে পুরাতন কাপড় যেটা আছে, যেটা যখন পুরান হয়ে যাবে সেটাকে দান করার মন মানসিকতা তৈরি করি। ফ্রিজের মধ্যে খাবার না খাওয়ার কারণে যেই খাবারটা অতিবাহিত হয়ে গেছে 2-3 দিন, সেই খাবারটা যখন ফকির আসে, আচ্ছা আচ্ছা ফকির আসছে, একে দাঁড়াতে বলো তাড়াতাড়ি, ফ্রিজের যে খাবারটা আছে এই খাবারটা তাকে দাও। আচ্ছা পোশাক দরকার, ডয়ারের মধ্যে আলমিরার মধ্যে যেই পুরাতন পোশাকগুলো আছে, ছিঁড়া পোশাকগুলো, এটা তাকে দাও। খ্রিস্তায় বেড়া, আলমারির মধ্যে ছিঁড়া জামাটাকে আপনার সবচেয়ে পছন্দনীয়, ফ্রিজের মধ্যে বাসি খাবারটাকে আপনার কাছে সবচেয়ে পছন্দনীয়। হায় আফসোস, কিন্তু আমার আপনার অবস্থা এমনটাই যে আমি আপনি যখন দান করার সুযোগ আল্লাহ তাআলা করে দেয়, আমার আপনার দরজায় যখন কোনো ভিক্ষুক অসহায় এসে হাজির হয়, তখন আমার আপনার অন্তরে খেয়াল উঠে কোন ছিঁড়া কাপড়টা ঘরের মধ্যে আছে, কোন পচা খাবারটা ঘরের মধ্যে আছে, সেটাকে দান করার মন মানসিকতা আমরা তৈরি করি। আফসোস, আল্লাহ ওয়ালা যারা ছিলেন তাদের চিন্তা কেমন ছিল? হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই চিনির বস্তা ক্রয় করতেন, তিনি এই চিনির বস্তাকে আল্লাহ তাআলা রাস্তায় সদকা করে দিতেন, আর তাকে বলা হতো, হুজুর এটা আমাদের বুঝে আসে না কি যে আপনি চিনি কেন সদকা করেন, আপনি চাইলে তো এই চিনির সমপরিমাণ টাকাও তো খরচ করতে পারতেন। তখন তিনি বলতে লাগলেন, আমার কাছে চিনি বিষয়টা খুবই পছন্দনীয়, এটা আমার কাছে খুবই পছন্দনীয়, আর আমি এটাই চাই যে আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন আল্লাহ তাআলার রাহে আমাদের প্রিয় যে বিষয়গুলো রয়েছে সেটাকে খরচ করা, তাই আমি আল্লাহ তাআলার রাস্তায় চিনিকে খরচ করে দেই। বিস্তারিত ভাইরা, কখনো হয়েছে এরকম? এখানে অনেকে আছে না, আমাদের সবচাইতে প্রিয় গরুর মাংস আছে না? আছে, সপ্তাহে একদিন গরুর মাংস খাই, মুরগির মাংস খাই, সবচাইতে প্রিয় পছন্দনীয়। হয়েছে এরকম টাকা 5,000 টাকা 10,000 টাকা দিয়ে আমরা গরুর মাংস কিনে দান করে দিছি? হয় নাই, কেননা ওই চিন্তা ওই জেহেন আমাদের মধ্যে কখনো তৈরি হয় নাই। আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে, প্রথা হয়ে গেছে বাসি পচা ছিরা টাকা যেগুলো আছে সেগুলো আল্লাহর রাস্তায় দান করা। মসজিদে যখন কালেকশন হয়, আফসোস, তখন সেটাকে যখন গণনা করা হয় তখন দেখা যায় সবচাইতে পুরান সবচাইতে ছিরা কস্টিপ মারা যে টাকাটা আছে সেইটাই সেখানে আছে। সে চিন্তা করে, এই টাকা আমার মানে বেগে থাকলে জীবনও চলবে, বাজারে সদাই করতে গেলে কখনো বাজারের দোকানদার আমার থেকে এই টাকা নিবে, এক ফাঁকে যদি মসজিদের দান বাক্সে ফেলতে পারি আর কোনো টেনশন, দানের দানও হয়ে যাবে, বাস টাকাও আমার উদ্ধার হয়ে যাবে, এই আমাদের চিন্তা ভাবনা। সত্যি কথা, কথাগুলো শুনতে হাসি পাচ্ছে কিন্তু বাস্তবতা এটাই। এমনটা যাতে না হয় ফ্রিস্তায় ভাইয়েরা, আমাদের এখানের দর্শক শ্রোতা, আমি আপনি এই কর্মগুলো আমার আপনার দ্বারা সম্পন্ন না হয়, আমার আপনার যাতে এই চিন্তা সৃষ্টি হয় মনের মধ্যে যে আল্লাহ তাআলার হুকুম হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় অধিক প্রিয় বস্তুকে দান করা, তাহলে আমি সেই কাজটাই করব ইনশাআল্লাহ। ফ্রিস্তায় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে করুণুল কারিমের মধ্যে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, দান যাতে আমরা করি, সদকা যাতে করি, শয়তানের ধোকায় যাতে আমরা না পড়ি। সম্পদ এটা আসবে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নাফরমানকেও সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় ভাজনদেরকেও আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কিন্তু এখন বিষয় হচ্ছে যারা নাফরমান তারা তো দুনিয়ার সম্পদ অর্জন করেছেন, তাদের পরলোকে যে সুখ শান্তি রয়েছে সেটা তাদের জন্য নয়, কিন্তু এখন যদি আমরা দুনিয়ার সম্পদকে পেয়ে মনে করি এটাই আমার জন্য জান্নাত, এটাই সুখের জায়গা, এটাই বিলাসিতার জায়গা, তাহলে আমি আপনি বোকার মতো কাজ করছি। সম্পদ আমাকে দেওয়া হচ্ছে এটা ভোগ করার জন্য নয়, বিলাসিতা করার জন্য নয়, আমার ব্যক্তিগত যে প্রয়োজন রয়েছে সেটাকে, সেই চাহিদাকে পূরণ করে বাকি যে সম্পদ রয়েছে সেটা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা, এটা আমার আপনার দায়িত্ব। হাদিসে মোবারকার মধ্যে আমাদের আকা উভয় জাহানের দাতা কামলে ওয়ালা নবী সাফায়েত করনা ওয়ালা নবী হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে তার গোটা জিন্দিগি হায়াতের জিন্দিগিতে তিনি আমাদেরকে বারবার অনুপ্রেরণা দিয়েছেন সাহাবাই কেরামের মাধ্যমে, হাদিসে মোবারকা ইরশাদ করার মাধ্যমে, যাতে আমরা সৎকা করার মন মানসিকতা তৈরি করি। কৃষ্ণাই ভেড়া, আল্লাহ পাক ইরশাদ ফরমান, হাদিসে মোবারকার মাধ্যমে, হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তোমরা ধনাগার থেকে আমার কাছে কিছু জমা করে দাও, জ্বলবে না, ডুববেও না, চুরিও হবে না, আমি ওই সময় তোমাকে পূর্ণ প্রতিদান দেব যখন তুমি এর খুব বেশি প্রয়োজন অনুভব করবে। আল্লাহু আকবার। ইসলামী ভাইরা, একটু একটু আমরা এই হাদিসের দিকে তাকাই, আল্লাহ পাক বলছেন, দুনিয়ার কোনো ধনাঢ্য কোনো ব্যক্তির কথা নয় এটা, সে বলছে না আজকে আমি সম্পদের মালিক, কাল কেয়ামতের ময়দানে আমি সম্পদ তোমাদেরকে দিব না, আরে যিনি পুরো সৃষ্টির স্রষ্টা রয়েছেন, যার প্রদত্ত সম্পদ দিয়ে আজকে আমি বাহাদুরি করছি, যার প্রদত্ত সম্পদ দিয়ে আজকে আমি ভোগ বিলাসিতা দেখাচ্ছি, সেই মালিক আপনাকে আমাকে বলছে, বান্দা হে আদম সন্তান, তোমাদের ধনাগার থেকে কিছু সম্পদ আমার কাছে জমা করো। আরে আল্লাহ তাআলা তো কোনো সম্পদের মুখাপেক্ষী নয়, তাহলে আল্লাহ তাআলা কেন চাইছে? আল্লাহ তাআলা আমার আপনার ইহলৌকিক দুনিয়ার কল্যাণের জন্য চাইছে। আজকে আমার আপনার চুরি হয় মাল হয় কি না, ডাকাতি হয় কি না, আগুন লাগে কি না, লাগে, এটা আমার আপনার দুনিয়ার পরীক্ষার জায়গা, পূর্বেই বলা হয়েছে। এখন আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে, বান্দা আমার সাথে চুক্তি হয়ে যাও, যদি আমার সাথে চুক্তি করতে পারো তাহলে তোমার ধন সম্পদ সকল কিছুর সুরক্ষার মালিক হচ্ছে আমি আল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা বলছেন যখন কিয়ামতের ময়দানে তুমি নাফসি নাফসি করবে, নেকির জন্য মার কাছে দৌড়াবে, বাবার কাছে দৌড়াবে, নিজের ভাই স্ত্রীর কাছে দৌড়াবে, সেদিন নেকির অভাব হবে, প্রয়োজন হবে, সেদিন এই জমা করার কারণে আমি আল্লাহ তোমাকে পূর্ণ প্রতিদান দান করব। কৃষ্ণাই বেড়া আসে, এই চুক্তি লেনদেন করা দরকার আছে আমাদের? আল্লাহু আকবার। দুনিয়ার কোনো স্ট্যাম্পের সাথে এই চুক্তি হওয়া কোনো উপকার হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের সাথে এটা আমাদের কাছে এসেছেন, এই হাদিসে মোবারকা, যাতে করে আমরা এই হাদিসে কারিমাকে নিজের মনের মধ্যে অন্তরের মধ্যে গেঁথে নেই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরও ইরশাদ করেন, সকালের শুরুটা সদকা দিয়ে করো, কেননা মুসিবত সদকার আগে অগ্রসর হতে পারে না। কৃষ্ণাই বেড়া, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, নিঃসন্দেহে মুসলমানের সদকা তার হায়াতকে বৃদ্ধি করে এবং মন্দ মৃত্যুকে দূর করে দেয়, এবং আল্লাহ পাক এর বরকতে সদকাকারী থেকে অহংকার ও বদ অভ্যাসকে দূর করে দেন। আল্লাহ রাসূল আরো ইরশাদ ফরমান, নিঃসন্দেহে সদকাকারীর সদকা কবরের উষ্ণতা থেকে বাঁচায়, এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন তার সৎকার ছায়ার উপর থাকবে। আল্লাহু আকবার। ইসনাই বেহরা, আল্লাহ রাসূলের আরেকটি ইরশাদ, পঞ্চম নম্বর হাদিসে মোবারকা, যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সদকা করে তবে সে সদকা তার ও জাহান্নামের মাঝখানে প্রতিবন্ধক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসনাই বেহরা, আপনারা শুনলেন যে সদকা মুসিবত বিপদ কে দূর করে দেয়, সৎকা হায়াতকে বৃদ্ধি করে দেয়, সৎকা মন্দ মৃত্যুকে দূরীভূত করে, সৎকা অহংকারকে দূর করে দেয়, সৎকা কবরের উষ্ণতাকে বাঁচায়, উষ্ণতা থেকে রক্ষা করে, সৎকা কিয়ামতের দিন আমার আপনার জন্য ছায়া হবে, জাহান্নামের শাস্তি থেকে আমাকে আপনাকে বাঁচাবে। তো সৎকা এটা করা দরকার আছে আমাদের? আছে। যে করছে সৎকা সে পাইছে, তার কি বরকত! কারা করছে জানেন? আমাদের পূর্ববর্তী আসলাফগণ, আমাদের পূর্ববর্তী আসহাবগণ, ইনারা সৎকা করছে, ইনারা সৎকা করে এটার বরকত অর্জন করছে এবং আমাদের জন্য শিক্ষা রেখে গিয়েছে সৎকা করার। আসুন আমরা শ্রবণ করি আমাদের মুসলিম উম্মার উম্মতে মুহাম্মাদের, যিনি আম্মা জান রয়েছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার থেকে বর্ণিত রয়েছে, একবার এক মিসকিন তার কাছে কিছু চাইল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায় রোজা ছিলেন, রোজা অবস্থায় ছিলেন, তখন তিনি তার ঘরের মধ্যে যে তার গোলাম ছিল, দাসী ছিল, তাকে বলল যে ঘরের মধ্যে কি রয়েছে। তখন সে বলতে লাগলো, হুজুর একটিমাত্র রুটি রয়েছে, আম্মা জান একটিমাত্র রুটি রয়েছে। তখন তিনি দাসীকে বললেন, যাও গিয়ে ওই মিসকিনকে রুটিটা দান করে দাও। তখন দাসী বলল, আম্মা জান আপনি তো ইফতারের আজকে রোজা রেখেছেন, আর ইফতারের জন্য একটা রুটি অবশিষ্ট ছিল। তো তিনি বললেন, তুমি আমি যা বলেছি সেটাই তুমি করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ অনুযায়ী দাসী ওই রুটিটিকে দান করে দিল। এখনো সন্ধ্যা হয়নি, কিছুক্ষণ পর আহলে বাইত বা কোনো এক ব্যক্তি বর্ণনা অনুযায়ী আমরা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহার ঘরের মধ্যে এসে দরজার সামনে উপস্থিত হলেন এবং তার জন্য হাদিয়া স্বরূপ একটি ছাগল নিয়ে আসলেন এবং আনয়নকারী ওই মাংস কাপড়ের মধ্যে ঢেকে নিয়ে আসলেন। তখন আমরা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা ওই দাসীকে ডেকে বললেন, নাও আর এটা থেকে খাও, এটা তোমার ওই রুটি থেকে অধিক উত্তম। ভাইরা, এমন ছিল আমাদের পূর্বের আসলাফগণের তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর ভরসা। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, ইনার জীবনীতে পাওয়া যায় ইনার ঘরের মধ্যে ঠিক একইভাবে আল্লাহ তাআলার পরীক্ষা তাদের জন্য ছিল, তারা পরীক্ষার মধ্যে সফলও হয়েছিল। তো তাদের পরীক্ষাটা কেমন ছিল, ঠিক রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ইনার নিকট এক দাসী ছিল, তিনি ঘরের মধ্যে অবস্থান করছেন। ঠিক ওই মুহূর্তে কিছু মেহমান এসে হাজির হলো তার ঘরের মধ্যে। তখন দাসী কিছুটা আতঙ্কিত হয়ে গেল, কিছুটা চিন্তার মধ্যে পড়ে গেল। তার কাছে এসে বলতে লাগলো, হুজুর, যে ঘরের মধ্যে মেহমান এসেছে কিন্তু যে খাবার রয়েছে এই খাবার যথেষ্ট নয়। তো তিনি বলতে লাগলেন, কয়টি রুটি রয়েছে ঘরের মধ্যে? তো বলতে লাগলেন যে তিনটি রুটি রয়েছে বর্ণনা অনুযায়ী। তো বলা হয়েছে মেহমান কয়জন? পাঁচজন। তো রাবেয়া বসরি তিনি বলতে লাগলেন, যাও তুমি দরজায় গিয়ে এই তিনটা রুটিকে দান করে দাও। তখন ওই দাসী খেদমতগার সে বলতে লাগলো, আমার জেহেনে আসে না, রুটি আছে তিনটা, মেহমান আছে পাঁচজন, যেখানে আপনি আমাকে বলবেন দুইটা রুটির ব্যবস্থা করো সেখানে আপনি আমাকে বলতেছেন তিনটা রুটিও দান করে দাও, আমার তো চিন্তায় ধরছে না। তখন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ইনি বলতে লাগলেন, আমি যা করেছি, যা বলেছি তুমি তাই করো। তখন তিনি বাহিরে গিয়ে ওই তিনটা রুটিকে দান করে দিলেন। তখন কিছুক্ষণ পর রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার ঘরের দরজার মধ্যে কেউ এসে কড়া আঘাত করতে লাগলো, বলতে লাগলো, অমুক দেশের প্রধান বাদশাহ আমাকে আপনার দরজায় পাঠিয়েছে কিছু হাদিয়া স্বরূপ। তখন দাসী বলতে লাগলো, কি এনেছেন? তখন বলতে লাগলো, আমি তার জন্য দশটি রুটি এনেছি। তো দাসী খেদমতগার গিয়ে রাবেয়া বসরিকে বলছে, আপনার জন্য অমুক বাদশার পক্ষ থেকে দশটি তোহফাতান রুটি এসেছে। তখন তিনি বলতে লাগলো, এটা আমার তোহফা, এটাকে ফিরিয়ে দাও। তখন ওই দাসী ওই রুটিকে ফেরত দিয়ে দিল। কিছুক্ষণ পর আরেকজন এসে উপস্থিত হলো, ওই দরজায় করাঘাত করতে লাগলো, বলতে লাগলো, অমুক দেশের প্রধান থেকে আপনার জন্য হাদিয়াতান রুটি এসেছে ২০টি। তখন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এই সংবাদ পৌঁছলো, তখন বলতে লাগলো, এটা আমার তোহফা, এটাকে ফিরিয়ে দাও। যখন তৃতীয়বার কোনো এক ব্যক্তি এসে হাজির হলো এবং বলতে লাগলো যে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার জন্য ৩০টি রুটি আনা হয়েছে অমুক দেশের প্রধান থেকে, তখন রাবেয়া বসরি বলতে লাগলো, হ্যাঁ এটাই আমার তোহফা। তখন দাসী বলতে লাগলো, হুজুর, আমার জেহেনে আসে না, ১০টা আসলো আপনি বললেন এটা আপনার না, ২০টা আসলো এটা আপনার না, ৩০টা কেন আপনার? কেননা রাবেয়া বসরি বলছে, হে আমার দাসী, আমার আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে একের বদলে ১০। হে পিস্তাই ভাইরা, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে একের বদলে ১০। আর আল্লাহ ওয়ালাদের তাওয়াক্কুল ছিল এটাই, তার জন্য তারা তাদের তাওয়াক্কুল উপর ইস্তেকামাত ছিল, স্থায়িত্ব ছিল, তারা এক পাও পিছু পা হয়নি। আমাদের অবস্থা কি? ১০টা, তাড়াতাড়ি ঘরে ঢুকাও। আল্লাহু আকবার। কৃষ্ণায় ভেরা, এরকম অসংখ্য আমাদের আউলিয়া কেরামের ঘটনা রয়েছে, যারা সৎকা করেছেন আর বরকত অর্জন করেছেন, লুফে নিয়েছেন, এরকম অসংখ্য ঘটনা যে রয়েছে সৎকা করার বিষয়ে। আমিরুল মুমিনীন হযরত সাইয়েদুনা আলী মুর্তাদা শেরে খোদা করামাল্লাহু আজহাহুল করিম বলেন, যদি তোমাদের নিকট দুনিয়ার সম্পদ আসে তবে সেগুলো থেকে কিছু খরচ করো, কেননা খরচ করা দ্বারা সেটা শেষ হয়ে যাবে না। আর যদি দুনিয়ার সম্পদ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে যায় তখন সেগুলোকে থেকে কিছু খরচ করো, কেননা সেটা অবশিষ্ট থাকবে না। এখান থেকে আমাদের জন্য নসিহত। হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা এর কাছ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, দানশীলতা কি? আল্লাহ পাকের দয়ায় তিনি বলতে লাগলেন যে আল্লাহ পাকের জন্য নিজের সম্পদ বেশি পরিমাণে খরচ করা। তারপর জিজ্ঞাসা করলো, সতর্কতা কি? তখন তিনি বললেন, আল্লাহ পাকের জন্য সম্পদ ধরে রাখা। তারপর জিজ্ঞাসা করা হলো, অপচয় কি? বললেন, ক্ষমতা লাভের আকাঙ্ক্ষায় সম্পদ খরচ করা। তৃষ্ণায় ভেড়া। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধর্মীয়ভাবে গুনাহগার এবং জীবনের মধ্যে দরিদ্র ও দূর অবস্থা সম্পন্ন অনেক লোক শুধুমাত্র নিজের দানশীলতার কারণে জান্নাতে প্রবেশ করবে। কৃষ্ণাই ভেড়া, কিছু লোক বাহানা বানিয়ে সৎকার ব্যাপারে অলসতা কৃপণতা দেখায়, অবস্থার কথা জিজ্ঞাসা করলে অভিযোগের স্তূপ লাগিয়ে দেয়। স্মরণ রাখবেন, সৎকার করার দ্বারা সম্পদে কমতি হয় না এবং আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য রাজা ও বড় হওয়ার শর্ত না, রাজা হওয়ার শর্ত আল্লাহ রাস্তায় দান করার জন্য। কেননা আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, সৎকার করার দ্বারা সম্পদ কমে না। অন্য আরেক জায়গায় ইরশাদ করেন, আগুন থেকে বাঁচো যদিও খেজুরের একটি টুকরার মাধ্যমে হোক। এই হাদিসে পাকের মধ্যে ওই সব লোকদের জন্য উৎসাহ রয়েছে যারা জীবনের পেরেশানির মধ্যে সম্পৃক্ত হওয়ার দ্বারা সৎকা করে থাকে, কিন্তু সামান্য জিনিস সৎকা করার কারণে মন ছোট করে নেয়। অথচ সৎকা করা কম হোক বা বেশি, যদি হালাল সম্পদ দ্বারা ইখলাসের সাথে দেওয়া যায় তবে অবশ্যই সওয়াবের দিক থেকে অনেক উত্তম। আলা হযরত ইমাম আহমদ রেজা খানের সম্মানিত পিতা হযরত মাওলানা মুফতি নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি বলেন, সৎকা দেওয়ার মধ্যে ছোট জিনিসকেও সামান্য মনে করো না, যদিও অধিক দেওয়ার সক্ষমতা থাকে, হাত পৌঁছে অর্থাৎ মানুষ সৎকা দেওয়ার ইচ্ছা করে নেয় কিন্তু শয়তান বাধা দেয়, নফস বাধা দেয়। যখন আপনি আমি সৎকা করার নিয়ত করি তখন 70 জন শয়তান এরা আমাকে আপনাকে ধোকা দেয়, সৎকা করিও না। তো শয়তানের চোয়াল যখন আমরা এই সৎকা করব, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মানুষ তার সৎকা 70 শয়তানের চোয়ালকে ছিঁড়ে বের করে। যখন আমরা সৎকা করব শয়তানের চোয়ালকে কি করা হবে? ছিঁড়ে বের করা হবে। কৃষ্ণাই ভেড়া, সৎকা এটা আমার আপনার দুনিয়া আখেরাতের জন্য অনেক বড় কল্যাণের একটি মাধ্যম, কিন্তু যদি আমি আপনি এই কল্যাণ থেকে নিজেকে বিরত রাখি তাহলে সেটা আমার আপনার জন্য হবে বোকামি, সেটা আমার আপনার হবে মূর্খতা। কৃষ্ণাই ভেড়া, আজকে যদি আমরা সৎকা করার কোনো মাধ্যম, কোনো উসিলা, কোনো ক্ষেত্র তৈরি হয় তখন আমি আপনি পিছোপা না হই, আমার আপনার যতটুকু সঞ্চিত সম্পদ রয়েছে আমি আপনি চেষ্টা করি সেই সম্পদ থেকে কিছু সম্পদ আমি আপনি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেই। শয়তান চাইবে না, আমার আপনার মোড়কে ঘুরিয়ে নেবে। অনেক সময় আমরা নিয়ত করে নিই, আল্লাহ তাআলা যদি দয়া করে যদি ওই ব্যবসার মধ্যে উন্নীত হয় তাহলে কিছু টাকা আমি মাদ্রাসায় দিয়ে দিব, কিছু টাকা আমি গরিবকে দিয়ে দিব। যখন সম্পদ অর্জন হয়ে যায় তখন তার অবস্থা হয় ওই নমরুদের মতো, তার মধ্যে আসে আয় হায় হায় না 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 আরেকটু কামাই, সম্পদ খরচ করে ফেললে শেষ হয়ে যাবে। কৃষ্ণাই ভেড়া, হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের জন্য এটাই সম্পদ খরচ করার মাধ্যমে অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় দেওয়ার মাধ্যমে সেটা কখনো কমবে না। আজকে সৎকা মানে এটাই না শুধু আল্লাহ তাআলার রাস্তায় দান করা, বলা হয়েছে যদি কেউ তার পরিবারের আত্মীয় স্বজন তার ঘরের স্ত্রী সন্তানের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিছু খরচ করে সেটাও সৎকা। দেখেন শুধু নিয়তের উপরে, আমি আপনি যদি চাই ঘরের প্রত্যেকটা মানুষের, আমার আপনার অধীনস্থ যারা রয়েছে সকলের প্রতি আমার আপনার দায়িত্ব রয়েছে, শুধু করণীয় হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইখলাস, নিয়ত, আর এটার মাধ্যমে আমার আপনার ওই খরচটা কোনো সাধারণ খরচ হবে না, সেটা আল্লাহ তাআলার দরবারে সৎকা হিসেবে গণ্য হবে। তো পরিবারের জন্য আমরা সৎকা করব, যারা আমাদের মৃত আত্মীয় স্বজন দুনিয়া থেকে গত হয়ে গিয়েছে তাদের জন্য আমাদের সৎকা করা বেশি থেকে বেশি প্রয়োজন। কিন্তু আফসোস, আজকে আমার মা, আমার দাদি, আমার দাদা ইন্তেকাল করেছে, বছর থেকে বছর অতিক্রম হয়ে গিয়েছে, আমি আপনি ভুলে বসেই গিয়েছি, আমার আপনার খেয়ালই নাই, ওই কবরস্থানে যাওয়ার তো সময়ই নাই। মানুষ শয়তান, জিন শয়তান, সব শয়তান লেগে পড়ে আছে যাতে কবর জিয়ারতে নাই যাই। কেননা শয়তান চায় না যেটা মানুষের উপকার হোক সেটা মানুষ করুক, এই জন্য শয়তান তার যে সঙ্গপঙ্গ আছে মানুষ শয়তানের মাধ্যমে কুমন্ত্রণা দেয় যে তোমরা এই নেকির কাজ থেকে দূরে সরে যাও, এটা নেকি নয় এটা গুনাহ। আমরা মানুষ শয়তানের কথা শুনব? আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনব? কৃষ্ণাই ভেড়া, এই জন্য আমাদের উচিত আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য বেশি থেকে বেশি সৎকা করার। আল্লাহ রাসূল এরশাদ ফরমান, আত্মীয় স্বজনের উপর সৎকা করার উৎসাহ দিতে গিয়ে নিঃসন্দেহে আত্মীয় স্বজনের উপর সৎকা করার সওয়াব দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আত্মীয় স্বজনের উপর সৎকার করলে আমার আপনার ওই খরচের যে সওয়াবটা সেটা দ্বিগুণ করে দেওয়া হবে। কৃষ্ণায় বেড়া, আমরা চেষ্টা করি আমাদের যে ব্যক্তিগত উপার্জন রয়েছে, এটা আমি এর পূর্বেও কোনো একটা বয়ানের মধ্যে বলেছিলাম যে আমার আপনার একটা নির্ধারিত ইনকাম রয়েছে। যারা আমরা চাকরি করি তাদের মাসিক একটা স্যালারি রয়েছে, আমরা চেষ্টা করি ওই স্যালারি থেকে, সেটা হোক যেই পরিমাণের হোক, তার থেকে একটা পার্সেন্টেজকে আমরা নির্ধারণ করে মাস শেষে ওই টাকাটাকে আমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করি। তখন আমি আপনি যখন একটা ফিক্সড কস্টকে আমরা নির্ধারণ করে নেব তখন সেটা হবে। আচ্ছা, আপনার ঘরের মধ্যে মাসিক ঘর ভাড়া নির্ধারণ আছে কি না? ঘরের মধ্যে আপনার সন্তানের মাসিক স্কুলের বেতন আছে কি না? আপনি যে দোকান থেকে সদাই খান ওই সদাই চাউলের মাসিক একটা খরচ আছে কি না? অর্থাৎ আমার আপনার কিছু খরচ আছে, যেই খরচটা একবারে ফিক্সড, ওই খরচটা আমি আপনি না করে কোনো উপায়, কর্জ করে হোক ধার করে হোক আমাকে দিতে। এখন আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা এখন কিছু আমরা ফিক্সড খরচ নির্ধারণ করছি, কিস্তির টাকা পরিশোধ করা, হ্যাঁ, ব্যাংকের ইন্টারেস্টের টাকা পরিশোধ করা, এটা আমার আপনার জন্য আবশ্যক হয়ে গেছে। মাস শেষে ভাই কিস্তি আছে, আমার কাছে সৎকার টাকা চাইেন না, আল্লাহর রাস্তায় দান করবো পরে ভাই সময় হলে, কিন্তু আমি আপনি কিসের মধ্যে আছি? কেন আমি আপনি আজকে এত অসহায়, কেন এত পেরেশান? কেন আমরা আল্লাহ তাআলার হুকুম থেকে সরে গিয়েছি, আমার নবীর হাদিস থেকে আমরা সরে গিয়েছি। এর জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, আমার আপনার যে মাসিক যে আয় রয়েছে তার থেকে 100 হোক, যদি 10,000 হয় 100 টাকা নির্ধারণ করুন, যদি 20,000 হয় 200 টাকা নির্ধারণ করুন, এটা আমার পরামর্শ। যদি আপনার মাস শেষে আপনার ব্যবসা থেকে 1,00,000 টাকা পুঁজি আসে, 10,000 টাকা আল্লাহর রাস্তায় দেন, কমবে ভাই? আল্লাহু আকবার। যারা গত বছর যাকাত দিয়েছেন এই বছর আপনাদের টাকা কমছে না বাড়ছে? কেউ বলতে পারবেন আমার টাকা কমে গেছে? আমি আপনি কনফিউশন কেন? কেন ঠিক মতো আমি আপনি হিসাব করে যাকাতটাও আদায় করি না, ফিতরাও আদায় করি না, বাস আসে দিয়ে দেই। এমন অনেক সম্পদশালী আছে যাকাতের সময় যখন আসে দেওয়ার, তখন সে ক্যালকুলেশনে বসে না, তখন সে বলে কত আছে, 1,00,000 দাও, 1,00,000 দিয়ে দাও, 10,000 দিয়ে দাও, 20,000 দিয়ে দাও। সে ক্যালকুলেশনে বসলে তার দেখবে 50% চলে যাবে, হাই হাই সম্পদ তো কমে গেল। ফ্রিস্তাই বেড়া মাদের ইসলামের দর্শক শ্রোতা, আমরা সৎকা করার মনমানসিকতাকে তৈরি করি, এটার জন্য আমাদেরকে একটি দিনী পরিবেশ লাগবে, নেককারদের সহবত লাগবে। কেননা দুনিয়াদার এরা আপনাকে আমাকে শুধু জেহেন দিবে, ওইখানে ইনভেস্ট করো, ওইখানে ইনভেস্ট করো, ওইখানে টাকা লাগাও টাকা বাড়বে। আর আল্লাহওয়ালা যারা নেককার যারা, তারা বলবে আল্লাহ রাস্তা ওইখানে খরচ করেন, ওই মাদ্রাসায় দেন, আপনার টাকা বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো বিশ্বাস আছে ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা দান করবো ইনশাআল্লাহ আমরা। বিসনাই ভেরা, আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন বিসনাই ভেরা, দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমায় পঠিত 6টি দুরূদ শরীফ ও 2টি দোয়া পাঠ করা হয়। আমরা পড়ি, বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় আল্লাহ তাআলার রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করবে, এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে আপন রহমতপূর্ণ হাতে কবরে রাখছেন। আসুন আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যি আল উম্মিয়্যি আল হাবিবি আল আলি আল কদরি আল আযীমি الجاه وعلى آله وصحبه وسلم حضرت سيدنا انس رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ও মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হযরত আহমদ সাবি রহমতুল্লাহ তালাই কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাঈমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান ইনারা আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রাসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এই দুরূদ শরীফ এভাবে পড়ে। আসুন আমরাও পড়ে নিই, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ই রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ই রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ই রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 الله
আল্লাহু 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 আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসুন আমরা আবার মদিনা শরীফের দিকে ধ্যান করে 11 বার দুরূদ শরীফ পাঠ করি।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তফা কে ওয়াসতে, ইয়া রাসূলুল্লাহ করম কিজিয়ে খুদা কে ওয়াসতে, মুশকিলে হল কর শাহে মুশকিল কুশা কে ওয়াসতে, মুশকিলে হল কর শাহে মুশকিল কুশা কে ওয়াসতে, কর্বলায়ে রদ শহীদে কর্বলা কে ওয়াসতে, কর্বলায়ে রদ শহীদে কর্বলা কে ওয়াসতে। ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রহমান রহিমিন। মৌলাই করিম, দুনিয়ার মধ্যে সবচাইতে মৌলা গুনাহগার নিকৃষ্ট বান্দা মৌলা আমি রয়েছি, মাহবুব তোমার অনেক দয়া অনেক মেহরবানি মৌলা, হায়াতের জিন্দিগিতে মৌলা কতবার জানি তোমার দরবারে হাত তুলেছি মাওলা, মাওলা কতবার মাওলা নীল লজ্জুর মতো তোমার কাছে তওবা করেছিলাম মাওলা, মাওলা আর একবার দয়া করেছো মাওলা, সাপ্তাহিক যেতাম আর মধ্যে তোমার শাহেনশাহের দরবারে দুখানা গুনাহের হাতকে তুলে দিয়েছি মাওলা, বলি মাওলা আমার গুনাহ মাওলা সাগরের পানির থেকেও বেশি মাওলা, মালিক আসমানের যে বিশালতা রয়েছে তার থেকে আমার গুনাহের পরিমাণ বেশি রয়েছে মাওলা। ইয়া রব্বুল আলামিন মালিক ও মাওলা, মাওলা আমাদের পরিচয় আমরা গুনাহগার, তোমার পরিচয় তুমি তো গাফফার, মাওলা আমরা গুনাহ করব মাওলা এটা আমাদের খাসলত হয়ে গেছে মাওলা, মাওলা তোমার দয়া হচ্ছে তুমি বান্দাকে তওবা করলে মাফ করে দিবে মাওলা, মাওলা তোমার কাছে মাওলা আমরা তওবা করছি ভিক্ষা চাইছি মাওলা আমাদের জীবনের তাম গুণাকে মাফ করে দাও মাওলা, বলি তুমি যদি মাফ না করো মাওলা আমরা কার কাছে ক্ষমা চাইব মাওলা, মাওলা ভুল করে ফেলেছি মাওলা শয়তানের ধোকায় ভুল করেছি মাওলা, নফসের খায়েশে যৌবনের তারণায় মাওলা গুণা করে ফেলেছি মাওলা, বলি কখন জানি মালাকুল মৌত এসে হাজির হয়ে যায় মাওলা, মাওলা একটা সেকেন্ড অপেক্ষা করবে না মাওলা সাথে সাথে জানকে কবজ করে নেবে মাওলা,
মালিক আমরা অসহায় মাওলা, আমরা নিরুপায় মাওলা, তোমার কাছে সাহায্য ভিক্ষা চাই মাওলা। বালাকুল মৌত আসার আগে আগে আমাদের আমল নামা থেকে গুণাগুলোকে মাফ করে দাও মাওলা। মাওলা কবরের অনেক আজাব রয়েছে মাওলা, মাওলা জানি না কোন গুনাহের জন্য কোন শাস্তিকে আমার জন্য তুমি নির্ধারণ করে ফেলেছো মাওলা। মাওলা এমন কোনো গুণা বাকি রাখি নাই মাওলা, একটা শাস্তিও যদি তুমি দাও মাওলা সইতে পারবো না মাওলা। যার হাতকে পছন্দ হয় মাওলা তার হাতের উসিলায় আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে নাও মাওলা। মালিক আমরা হতে পারি গুণাগার মাওলা, কিন্তু আমরা তো তোমার মাহবুবের উম্মত রয়েছি মাওলা। মাওলা তোমার নবী উম্মত উম্মত ছাড়া আর কিছুই করে নাই গোটা জিন্দেগি মাওলা। মাওলা ওই মাহবুব করিমের অসতা মাওলা তুমি তোমার নবী করিমের উসিলায় আমাদের দোয়াকে কবুল করো না মাওলা। ইয়া ইলাহাল আলামিন মালিক মাওলা, মালিক আমরা অনেকে অনেক পেরেশানির মধ্যে রয়েছি মাওলা। মাওলা দুনিয়ার পেরেশানি তো সামান্য মাওলা, মাওলা কিন্তু আমরা অধৈর্য হয়ে যাই মাওলা। মাওলা তোমার কাছে ধৈর্যের ভিক্ষা চাই মাওলা। মাওলা আমাদেরকে তুমি তামাম পেরেশানিকে দূর করে দাও মাওলা। ইয়া ইলাহাল আলামিন মালিক মাওলা, অসংখ্য ইসলামী ভাই দোয়া চেয়েছে মাওলা। মাওলা এক মুবাল্লিগের নাকি মাওলা চোখের দৃষ্টি কমে গিয়েছে মাওলা। মাওলা তোমার কাছে ভিক্ষা চাই মাওলা। মাওলা তুমি ওই মুবাল্লিগের চোখের মাওলা দৃষ্টিকে ফিরিয়ে দাও মাওলা। মাওলা এরকম করে জানি কার কখন কোন দুর্ঘটনা কোন মুসিবতে সে হাজির হয়ে যায় মাওলা। মাওলা রোডে কাটে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মাওলা যদি পানিতে ডুবে মারা যায়, মাওলা যদি আগুনে পুড়ে মারা যায়, মাওলা এমন অপমৃত্যু তুমি আমাদেরকে দিও না মাওলা। মালিক মাওলা তুমি আমাদেরকে মাওলা মাওলা ঈমানের সহিত মাওলা মদিনা শরীফে মৃত্যু দিয়ে দাও মাওলা। মাওলা মাওলা ইয়া ইলাহাল আলামিন মালিক মাওলা মুসলমানদের পেরেশানি ঋণগ্রস্ততা অহেতুক মামলা মোকদ্দমা রোজগারহীনতা মাওলা মুসলমানদের তাম পেরেশানিকে দূর করে দাও মাওলা। ইয়া ইলাহাল আলামিন মালিক মাওলা সাপ্তাহিক ইজতেমার মধ্যে মাওলা যারা দূর দূরান্ত থেকে এসেছে মাওলা মাওলা প্রত্যেকের আশাকে কবুল করে নাও। মাওলা যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে হাত তুলেছে মাওলা দোয়ার মধ্যে সকলের দোয়াকে কবুল করে নাও। ইয়া ইলাহাল আলামিন মালিক মাওলা আমাদেরকে এক ও নেক বানিয়ে দাও। মাবুদ শাইখে তরিকত আমির আহলে সুন্নত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়ার হায়াতে আমলে মাওলা বরকত দান করে দাও। মালিক মাওলা তাম উলামায়ে আহলে সুন্নত পীর মাশায়েখ সকলের মধ্যে মাওলা তোমার খাস রহমত নাজিল করে দাও। মাওলা কারিম আমাদের মাওলা যারা তোলাবা ইলম রয়েছে হাফেজে কোরআন রয়েছে মাওলা মুবাল্লিগ রয়েছে মাওলা মাওলা দাওয়াত ইসলামীর মহব্বতকারী জিম্মাদার রয়েছে মাওলা প্রত্যেকের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। আমাদের প্রত্যেকের হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও, আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখো মাওলা। বস বস মাওলা তকদিরের মধ্যে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করে দাও মাওলা। মাওলা মিঠা মদিনা না দেখায় মৃত্যু দিও না মাওলা। মাওলা তোমার কাছে ভিক্ষা চাই মাওলা, হায়াত যদি শেষ হয়ে যায় মাওলা বাজেটে মাওলা আমাদেরকে তারপর রমজান পর্যন্ত হায়াত দিয়ে দাও মাওলা। মাওলা বেশি থেকে বেশি নফল নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও মাওলা। মাওলা পবিত্র শবে মেরাজ আমাদেরকে উদযাপন করার তৌফিক দিয়ে দাও মাওলা। আমাদেরকে মাওলা যে বিষয়ের উপর বয়ান শ্রবণ করেছে মাওলা প্রথমে আমাকে নিজে মাওলা আমাদের সকলকে মাওলা এর উপর আমল করার তৌফিক দিয়ে দাও মাওলা। মাওলা ইখলাসের সাথে তোমার প্রত্যেকটা নেকির কাজ করার আমাদেরকে তৌফিক দিয়ে দাও মাওলা। ইয়া রব্বানা মালিক মাওলা বাস মাওলা তোমার কাছে শেষ ফুরিয়াত মাওলা, আমাদেরকে মাওলা ঈমানের সাথে মৃত্যু দিও মাওলা। মদিনা শরীফের অলি গলিতে শাহাদাতের মৃত্যু দিও মাওলা। জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দিও মাওলা। জান্নাতুল ফেরদৌসে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশিত্ব দান করে দিও মাওলা। মাওলা রমজান মাস জুমার দিন শবে কদর রাতে আমাদেরকে মৃত্যু দিও মাওলা। قلت حيلتي انت وسيلتي ادركني يا رسول الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا انني في بحر هم مغرق خذ يدي ساحل لنا اشقالنا اسالوك شفاعه يا رسول الله اسالوك شفاعه يا حبيب الله اللهم اجعل موت قدم رسولك وحبيبك صلى الله على النبي الامي صلى الله عليه واله وسلم سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
Ya Nabi Salam Alayka Ya Rasul Salam Alayka Ya Habib Salam Alayka Salawatka Tala'il Badru Alayna من ثانية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام سلام عليك صلوات مصطفى جان رحمت پیلا لام شمع بزم ہدایت پہ جی سوہانی گھڑی چمکاتے باکا چاند جی سوہانی گھڑی چمکاتے باکا چاند اس دل افروز سعد پیلا مصطفیٰ جان رحمت غوث اعظم امام متقا ونقا غوث اعظم امام مصطفیٰ ونقا جلوائے شان قدرت پیلا لام مصطفیٰ جان رحمت مجھ سے خدمت کے قدسی کہے ہر رضا مصطفیٰ جان رحمت پیلا کو سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت لام فیض سے جل کے لا کھولا مزی بنے فیض سے جس کے لا سجے اس امیر اہل سنت پیلا لام مصطفیٰ جان رحمت پیلا کو سلام شمع بز ہدایت پیلا
سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله
جنّي